তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান রহমত পূর্ণ প্রভাত নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা অনুষ্ঠানে একটা বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি। আজকেরও ইনশাআল্লাহ আজাবাজাল একটি বিষয় নিয়ে আলোচনা হবে, আর বিষয় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। বিষয় সম্পর্কে জানার পূর্বে আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয় সম্পর্কে জানব। জি, হামদে বাড়িতে আলা।
আসুন হামদে বাড়িতে আলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মোমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বাড়িতে আলা পাঠ করব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বাড়িতে আলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য। তো আসুন হামদে বাড়িতে আলা পাঠ করার পূর্বে
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ শিয়াশায় রয়েছি আমি গুনাহগার জল্লা জলালোহ হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু 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 আল্লাহু জাল্লা জালালুহু আউয়ালে আখির তুমি আল্লাহ হাফিজ নাসির তুমি আল্লাহ আউয়ালে আখির তুমি আল্লাহ হাফিজ নাসির তুমি আল্লাহ হাজির বাতিন তুমি আল্লাহ হাজির বাতিন তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জল্লা জালালুহু আল্লাহু আল্লাহু 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 জল্লা জালালুহু হসবি রাব্বি যে বলবে রহমত বরকত সে পাবে 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 উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু 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 খুলে যাবে জান্নাতে দিদার নিবে যাবে দুজোকে রিনার খুলে যাবে জান্নাতের দ্বার নিবে যাবে দুজোকে রিনার খুলে যাবে জান্নাতের দ্বার নিবে যাবে দুজোকে রিনার মন থেকে যে কেবল বলবে মন থেকে যে কেবল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু।
মাশাআল্লাহ, রজব শাওয়াল রমজান তিন মাস, আমরা জানি ইবাদত তো আমরা প্রতি মাসেই করবো, কিন্তু এই তিন মাস বিশেষ করে ইবাদতের জন্য উৎসাহ প্রদান করা হয়। আর কিতাবের মধ্যে এমনটাই পাওয়া যায়, রজব হচ্ছে বীজ বপন করার মাস, শাওয়ালুল মুআজ্জাম হচ্ছে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। এ থেকেই বোঝা যায় যে ইবাদতের গুরুত্ব কতটুকু। আর এই ইবাদত হচ্ছে নফল ইবাদত, নফল রোজা, নফল নামাজ, নফল কিছু যদি করা হয়। হাদিসে পাকের মধ্যে আসছে, বান্দা ফরজের পাশাপাশি নফল ইবাদতের কারণে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। তো আজকের আমরা বিষয় নিয়েছি নফল ইবাদত। নফল ইবাদত সম্পর্কে আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের কামরুজ্জামান ভাই এবং ফজল রাব্বি ভাই। ইনশাআল্লাহ তাআলা আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করব, যাতে নফল ইবাদতের প্রতি আমাদের মনোনিবেশ হয়, নফল ইবাদত আমরা বেশি বেশি করতে পারি ফরজের পাশাপাশি। যেহেতু রমজান মাস অতি সন্নিকটে আমাদের, আর আমরা জানি যে রমজান মাসে ইবাদতের সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দেন, নফলের সওয়াব ফরজের সমতুল্য হয়ে যায়, আর ফরজের সওয়াব 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সেহেতু নফলের গুরুত্ব তো অপরিসীম রয়েছে। এটা মোক্ষম সময় আমাদের কোমর বেঁধে আমাদের ইবাদতের মধ্যে নিজেকে লাগিয়ে দেয়া। শুরুতেই ফজল রাব্বি ভাইকে যাব, আজকের বিষয় সম্পর্কে জানবো নফল ইবাদত।
সালাত ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, নফল ইবাদতের তো অনেক ফজিলত রয়েছে কোরআন এবং হাদিস শরীফে। যখনই নফল ইবাদতের কথা আসে, তো কিছু সংখ্যক লোক মনে করে যে এটা কোনো জরুরি জিনিস না, এটা না করলেও চলে। তো সর্বপ্রথম আমাদেরকে এটা দেখতে হবে যে ফরজ ইবাদত হোক অথবা ওয়াজিব হোক, সুন্নাত হোক অথবা নফল হোক, এই সবগুলোই তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছ থেকেই পেয়েছি। তো এটা বলা যে এটা জরুরি না, এটা জরুরি, তো আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। নফলের অর্থ হলো অতিরিক্ত জিনিস, অতিরিক্ত কাজ। আরবিতে এটাকে তাতাওয়ু বলা হয়, স্বেচ্ছামূলক কিছু করা, অর্থাৎ নিজ ইচ্ছায়। আল্লাহ তাআলা সেটা আপনার উপর ওয়াজিব করেননি,
আল্লাহ আপনি করছেন,
ফরজ করেননি, তবুও আমরা করছি, এটাকে বলা হয় তাতাওয়ু। আর এটার কোরআন এবং হাদিসে অনেক ফজিলত এসেছে। একটা উদাহরণস্বরূপ, আমরা কোনো কোম্পানিতে জব করি, তো সেখানে ডিউটির সময় হচ্ছে 8 ঘন্টা। এক ব্যক্তি যদি 8 ঘন্টা দিচ্ছে, তো বস তাকে কিছু বলবে না, তারও প্রশংসা করবে, কিন্তু যে ওভারটাইম দিবে তার প্রশংসা বেশি হবে, এবং মাস শেষে এই দুইজনের কিন্তু বেতনও এক হবে না, বরং তাকে বেশি দেওয়া হবে যে ওভারটাইম করেছে। তো দুনিয়াতে যখন আমরা ওভারটাইম করি, সেখানে আমাদেরকে তার প্রতিদান দেয়া হয়। তো এটা কিভাবে হতে পারে যে আমরা যদি বাড়তি ইবাদত করব, আল্লাহ তাআলা যেটা ফরজ করেননি তারপরে আমরা করছি, তো কিভাবে হতে পারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিদান দিবেন না? তো আসুন আমরা হাদিসে পাক থেকে শ্রবণ করি যে নফল ইবাদতের কি ফজিলত রয়েছে।
জি,
হাদিসে কুদসি রয়েছে। হাদিসে কুদসি তাকে বলা হয় যে আল্লাহ তাআলার ফরমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবান মুবারক থেকে বের হয়, সেটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াতাকাররাবু আব্দি ইলাইয়া বিন নওয়াফিল, যে বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে। যখন বান্দা ফরজ ইবাদত তো করেই, আমি আল্লাহ তাআলা বলেন আমি ফরজ ইবাদতের কারণেই আমার বান্দাকে পছন্দ করি, আর এই ফরজ ইবাদত আমার বেশি পছন্দ, কিন্তু ফরজ ইবাদতের পাশাপাশি বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে, হাত্তা উহিব্বা, এমন কি আমি তাকে প্রিয় বানিয়ে নেই, আমি তাকে ভালোবাসি। তো যখন আমি তাকে ভালোবাসি, তো সে আমার কাছে যা চায় আমি তাকে দান করি।
আল্লাহ,
সে আমার কাছে যদি আশ্রয় চায় তবে আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি। তো বুঝা গেল নফল ইবাদত তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমামে আজম ফকিহে আফখাম, ইতিহাসের মধ্যে কোনো ফকিহের এত ইবাদত এত প্রচেষ্টা পাওয়া যায় না। তিনার ব্যাপারে এসেছে যে তিনি যেখানে ইন্তিকাল করেছেন ওই স্থানে 7000 বার কোরআনে পাকের খতম দিয়েছিল।
সুবহানাল্লাহ, জরুরি ছিল না,
জরুরি ছিল না, কোরআনে খতম করা তো ফরজ না,
না,
কিন্তু বুজুর্গানে কেরামগণ আল্লাহ তাআলা রিজার জন্য স্বেচ্ছা ইবাদত করতেন, সারা সারা রাত ইবাদত করতেন। হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে বিলাল, ইসলামের মধ্যে তোমার এমন কোনো আশানুরূপ আমল বলো। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো আশানুরূপ কাজ তো আমি করিনি, কিন্তু যখনই আমি অজু বা গোসল করি আমি অবশ্যই নামাজ পড়ে নিই, অর্থাৎ তাহিয়াতুল ওয়াজুয়ের নামাজ আদায় করি। তো এই কারণে আল্লাহ তাআলা হয়তো আমাকে এই প্রতিদান দান করেছেন। অর্থাৎ বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জান্নাতে আমার আগে আগে তোমাকে হাঁটতে দেখেছি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো জান্নাতে আমার আগে আগে হাঁটতে দেখেছি এই কারণ কি? তো তিনি বললেন যে আমি যখনই অজু করি বা গোসল করি অবশ্যই আমি নামাজ আদায় করে নিই, অর্থাৎ আমি তাহিয়াতুল ওয়াজুর নামাজ আদায় করে নিই। তো এখান থেকে বোঝা গেল যে হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা কী, আর সেটা নফল ইবাদতের মাধ্যমেই হয়েছে। তো এখান থেকে আরেকটা জিনিস বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে আগে যাওয়া এটা কীভাবে হতে পারে। তো উলামায়ে কেরাম বলেছেন যে এখানে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমের মর্যাদা নিয়ে আছে, খাদিম হিসাবে আগে আগে ছিলেন, অর্থাৎ যেভাবে বাদশাহের আগে চাকররা খাদিমরা আগে আগে থাকে যে সর সর বাদশাহ আসছে, এভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে ছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন, তো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানতেন না যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আমলের কারণে এই মর্যাদা পেয়েছেন? তো এখানে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করার কারণ হলো যাতে আমার উম্মত জেনে নেয় যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আমলের কারণে এই মর্যাদা পেয়েছেন।
জি,
নয়তো যেই জিনিসটা লক্ষ বছর পরে হবে, অর্থাৎ জান্নাতে যেহেতু কিয়ামতের দিনই যাবে,
কিয়ামতের দিনই হবে,
তো এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই দেখে নিয়েছেন। তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসটা দেখে নিয়েছেন, সে কি এটা জানেন না যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আমলের কারণে গিয়েছেন? তো এটা হলো শান। তো আমাদের উচিত যে আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি।
আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছি যে বান্দা নফলের কারণে আল্লাহ তাআলার সান্নিধ্য পেয়ে থাকেন, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়ে থাকেন, আল্লাহ তাআলা প্রিয়তম হয়ে থাকেন, আল্লাহ তাআলা তাকে প্রিয় হিসাবে কবুল করে নেন। তো ফরজ নামাজ তো আমাদের ছাড়তেই হবে, এমনটা যেন না হয়ে যায় যে নফলে আলোচনা চলছে ফরজের গুরুত্ব নেই। না, ফরজের গুরুত্ব বাড়ানোর জন্যই নফলের আলোচনা। যে ব্যক্তি নফল নামাজ আদায় করবে সে কি ফরজ ছেড়ে দেবে? কোশ্চিন কালেও না, ফরজ আদায়ের পরেই তো নফল নামাজ পড়বে। কি বলেন কামরুজ্জামান?
আলহামদুলিল্লাহ, আজ আমরা যে বিষয় নেওয়া হয়েছে নফল, নফল মানে হচ্ছে এক্সট্রা, অতিরিক্ত। আর আমরা শুনছিলাম নফলের মাধ্যমে একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে।
সুবহানাল্লাহ।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহতে ইরশাদ করেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি ধাপে সাজিয়েছেন। উলামায়ে কেরাম কিছু ব্যাখ্যা এভাবে দেন নফলের ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এখন ইবাদতের ক্ষেত্রে কিছু ধাপ তিনি ভাগ করে দিয়েছেন, এর মধ্যে রয়েছে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ, আরও অনেক কিছু রয়েছে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে ফরজ আদায় করা। ইসলামের মাঝে যে বিধানগুলো রয়েছে ফরজ, সেগুলোকে আমাদের উপর অপরিহার্য, এইগুলো আমাদেরকে আদায় করতেই হবে। উলামায়ে কেরাম বলেন আমরা তো নামাজ যেমন ফরজ নামাজ, চার রাকাত জোহরের ফরজ নামাজ, এটা তো আমাদের পড়তেই হবে, আদায় করতেই হবে। এই ফরজ নামাজকে রক্ষা করার জন্য, এটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য উলামায়ে কেরাম এভাবে ব্যাখ্যা দেন, একটি খামার বা একটি পশুর খামার, একটি ছাগলের খামার, এই খামারটাকে আমি যত্ন করব। এই যত্ন দেওয়ার করার জন্য আমি পাশে একটি বেষ্টনী দিলাম, বেড়া দিলাম, এই বেষ্টনী দেওয়ার পর আরও একটি বেড়া দিলাম, আরও একটি বেড়া দিলাম। ঠিক তদ্রুপভাবে উলামায়ে কেরাম বলেন আমাদের মেন টার্গেট হচ্ছে ফরজকে রক্ষা করা, ফরজকে আদায় করা। ফরজ আদায় করতে গিয়ে আমি আমার খামারকে রক্ষা করতে গিয়ে পাশে একটি বেষ্টনী দিলাম, যাতে আমার বাগানের কোনো ক্ষতি না হয়, আমার পশুর কোনো ক্ষতি না হয়। তো পাশে একটি ওয়াজিব, এটা হচ্ছে একটা বেষ্টনী। আবার এর পাশে আরও একটি বেষ্টনী দিলাম যাতে আমার বাগান আরও সুরক্ষিত থাকে। তো এটা হচ্ছে সুন্নত। সুন্নতের পাশে আরও একটি বেষ্টনী দিলাম যাতে আমার ফরজগুলো নিরাপদ থাকে, ফরজগুলো আদায় হয়ে থাকে। অর্থাৎ আমি চারদিক দিয়ে একের পর এক এক বেষ্টনী দিচ্ছি, বাউন্ডারি দিচ্ছি, আমার ফরজ যাতে ছুটে না যায়। তো একটি চিন্তা করি, যদি আমার বাগানে কেউ হামলা করতে চাই তো আমাকে প্রথম যে বেষ্টনী আছে সেটাকে ভাঙতে হবে, সেটাকে অতিক্রম করতে হবে। যখন সে এটা অতিক্রম করবে, তারপর পরবর্তী যে বেষ্টনী আছে সেটা অতিক্রম করতে হবে। এক এক করে দুই তিনটি ধাপ অতিক্রম করে আমার বাগানে প্রবেশ করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলিকে এভাবে সাজিয়েছেন, যদি কোনো বান্দা নফল নামাজ আদায় করে তার দ্বারা কখনও সুন্নত নামাজ তরক হবে না। যদি কোনো নামাজ ব্যক্তি সুন্নত আদায় করে তার দ্বারা ফরজ কখনও তরক হবে না। অর্থাৎ উলামায়ে কেরাম বলেন আমাদের মেন টার্গেট হচ্ছে ফরজকে রক্ষা করা, আর ফরজকে রক্ষা করতে গিয়ে আমরা সুন্নত আদায় করছি, নফল আদায় করছি, মুস্তাহাব আদায় করছি, মুবা আদায় করছি, যাতে আমাদের ফরজগুলো রক্ষা পেয়ে যায়। এই ফরজের ব্যাপারে অনেক ফজিলত হাদিস কারিমার মধ্যে আছে, আর নফলের ব্যাপারেও অনেক ঘটনা, অনেক হাদিস কারিমা বর্ণনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর দরবারে এক সাহাবী কিছুক্ষণ অবস্থান করলেন এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উযু বা আসবাবপত্র তিনি সাহায্য করে দিলেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশাদ করলেন, সাল এ সাহাবি, তুমি আমার কাছে চাও, কি চাইবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট জান্নাতে আপনার সাথে থাকতে চাই।
সুবহানাল্লাহ।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগায়রালিকে, এটা ব্যতীত অন্য কিছু চাও? বলো, দালিকে ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইশাদ করেন, ফা ইন্নি আলা নাফসিকা বিকাসরতে সুজুদ, অর্থাৎ তুমি নফল ইবাদতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে তুমি আরও মশগুল হয়ে যাবে, আরও লিপ্ত হয়ে যাবে। তো এখানে বোঝা যায় যে নফলের কত গুরুত্ব। এই সাহাবিত ফরজ আদায় করে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর নিকট জান্নাত চাওয়ার কারণে, জান্নাতের প্রতিবেশিত চাওয়ার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তুমি প্রতিনিয়ত সেজদা করো, নফল নামাজ আদায় করো। আর হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বোত্ত আমল সেটা যেটা সর্বদা করা হয়, লাগাতার করা হয়, ধারাবাহিকভাবে করা হয়। ওয়া ইংপল, আগারছে, যদিও বা এই আমলটি ছোট হয়ে থাকে, কম হয়ে থাকে, এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার অনেক পছন্দনীয় হয়ে থাকে,
কন্টিনিউ যেটা করা।
যেমন কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা এর সম্বন্ধে, তিনি বলেন, আমার এত ইবাদত, রিয়াজত, সাধনা, ইলম কোনো কিছু কাজে আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে একটা আমল কাজে এসেছে, সেটা কি? হযরত সাইয়েদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন প্রতিনিয়ত রাতের শেষাংশে দুই রাকাত নফল নামাজ আদায় করতাম, ওই দুই রাকাত নফল নামাজ আদায় করার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন এবং আমাকে আলিশান জান্নাত দান করেছেন।
সুবহানাল্লাহ। আসলে নফলের সওয়াব অনেক রয়েছে, আর নফলের মাধ্যমে বান্দার শান ও শওকত, মান ও মর্তবা এটা বেড়ে যায় আল্লাহ পাকের দরবারে। আমাদের উচিত ফরজ তো আমরা অবশ্যই পালন করব, পাশাপাশি নফল ইবাদত করব ইনশাআল্লাহ। কিছু কল আমরা নিয়ে নিই, এরপর আসবো ইনশাআল্লাহ আমরা আবারও টপিকের মধ্যে। পার্টিকুলার আমরা কিছু আলোচনা আজকে করব, রমজান মাস যেহেতু সামনে, আমরা কিভাবে রমজান মাসকে নফল ইবাদত দ্বারা সাজাতে পারি সে বিষয়টা আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের তুলে ধরার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন।
আমার নাম প্রফুল্লউদ্দিন, চুয়াডাঙ্গা থেকে। বিভাগ করো না মদিনা মদিনা ওই গজলটা আমি শুনতে চাইছিলাম।
মদিনা মদিনা গজল শুনতে চাচ্ছেন ইনশাআল্লাহ। নেক্সট।
আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, জামালপুর থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেলটা এত ভালো লাগে, যেদিন থেকে আমি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, আমি এই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল আর দেখি না।
আচ্ছা আচ্ছা, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল। আচ্ছা, মাশাআল্লাহ, আসলে শোনাবেন ইনশাআল্লাহ আমাদের ইব্রাহিম ভাই। নেক্সট কল।
ফারুক হোসাইন, গোপালগঞ্জ কোটালীপাড়া। আপনার অনুষ্ঠানটা দেখতে ভালো লাগতেছে, অনেক সুন্দর। এইরকম অনুষ্ঠান আমরা চাই, আপনাদের সবাইকে শুভকামনা সকালে, এবং দোয়া করি এইরকম অনুষ্ঠান আমাদের দিতে পারেন।
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা ইনশাআল্লাহ তাআলা। কালাম শুনতে চেয়েছেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, শোনানো হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে ইব্রাহিম হুজুরের কাছে না শুনতে চাই, ছাড়ো চিন্তা পৃথিবীর, মাশাআল্লাহ। জি ইব্রাহিম ভাই।
সুলি আল সুলি আল হবিবি সুলি আল রসুলি সুলি আল হবিবি সুলি আল মোহাম্মদি জীবনে হবে কি তোমার রদি দরিয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার রদি দরিয়া রাসূলুল্লাহ, সে আশাই রসুল্লাহ, যদিও আমি গুনাহগার তবু মতামি তোমার, যদিও আমি গুনাহগার তবু মতামি তোমার, সপনিতে অংশনা মদনী মদিনীওয়ালি, জীবনে হবে কি তোমার রদি দরিয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি শোগায়ামি দরিদ্র তোমায় ছেড়ে কোথায় যাব, ও শোগায়ামি দরিদ্র তোমায় ছেড়ে কোথায় যাব, মদনী মদিনীওয়ালি, জীবনে হবে কি তোমার রদি দরিয়া রাসূল। সয় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ এমন এক আমি বিকারি পেতে চাই তোমারে আমি এমন এক আমি বিকারি পেতে চাই তোমারে আমি আমায় আপন করে নাও না মদানী মদিনে বলে জীবনে হবে কি তোমার হৃদয়ের রাসূলুল্লাহ যে আশায় রয়েছি আমি গুনাহগার রাসূলুল্লাহ প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূর আকা প্রিয় মদিনা দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসরু জোরে যায় শোকে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় উসরু জোরে যায় শোকে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের বেতা বলবো গিয়ে ওগে দরদি তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ও মা যে বাইক টোদারা সাথে লয়ে যাও নবীর রওয়াজায় হৃদয় জুড়ে একই ধ্বনি হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো কিছু বাকি রয়েছে, এগুলো নেক্সট শোনার ব্যবস্থা করে দিয়েন, তাহলে দিল খুশি হয়ে যাবে। নফল ইবাদত আমাদের আজকে বিষয় চলছে। তো কিতাবে বর্ণিত রয়েছে যে আমরা নফল ইবাদত যেগুলো করি, তো দিনের নফল ইবাদতের চেয়ে নফল ইবাদত রাতেরটা উত্তম বেশি। যেই নফল নামাজ আমরা দিনে আদায় করব, সেটা যদি রাতে আদায় করি তাহলে সেটার সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। মুসলিম শরীফের মধ্যে আসছে, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো রাতের নামাজ। রাত জেগে যারা ইবাদত বন্দী করে, রাত জেগে যারা নফল নামাজ আদায় করেন, তো তাদের জন্য এটা সৌভাগ্যময়। তো যাদের সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, তাদেরও এই রাতে নফল নামাজ আদায় হয়ে গেল। যদি তাহাজ্জুদ আদায় করতে কেউ না পারে, তাহলে কিয়ামুল লাইল রাতে নামাজ আদায় করা যেতে পারে। এভাবে করে অসংখ্য নামাজ রয়েছে ইনশাআল্লাহ তাআলা। বাস আমরা পড়নেওয়ালা হয়ে যাই, আমরা নফল ইবাদত করনেওয়ালা হয়ে যাই, তাহলে সওয়াব তো অনেক রয়েছে, ইবাদত তো অনেক রয়েছে, কিন্তু করবে কে? এখন আমরা ধীরে ধীরে ইবাদত থেকে অনেক দূরে চলে যাচ্ছি, বঞ্চিত হয়ে যাচ্ছি, ইবাদত থেকে আমরা মেহরুম হয়ে যাচ্ছি। পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে নফল ইবাদতকারী হিসাবে কবুল মঞ্জুর করুন, বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। জি
জি, আপনি এখন বলছেন যে রাতের ইবাদতের অনেক ফজিলত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাতে এত বেশি ইবাদত করতেন, এত বেশি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত।
আল্লাহ,
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি কষ্ট কেন করেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করছেন যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্রাবৃত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক পরিধান করেছিলেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্রাবৃত, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করুন কিন্তু রাতের কিছু সময়, নিসফাহু আউ ইনকুস মিনহু কালিলা, অর্ধরাত্রি অথবা তার থেকেও কিছু কম। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের হাবিবকে ইরশাদ করেছেন যে আপনি রাত্রি জাগরণ করুন কিন্তু অর্ধরাত অথবা তার থেকেও কিছু কম। অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বেশি ইবাদত করতেন, আর আমাদের নবী আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। অথচ আল্লাহ তাআলা বলেন যে হে হাবিব, আমি আপনাকে এত দান করব যে আপনি রাজি হয়ে যাবেন।
সুবহানাল্লাহ,
যে আল্লাহ আমাদের নবীর রিজা, আমাদের নবীর সন্তুষ্টি চায়, সেই নবী আল্লাহ তাআলার রাত জেগে এত ইবাদত করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে এসেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আমার আম্মাকে দেখতাম, আমি আমার মাকে দেখতাম যে সারা সারা রাত বাসার মধ্যে যে নামাজের জায়গা ছিল সেখানে সারা সারা রাত নামাজে কাটিয়ে দিতেন।
আল্লাহ,
এমনকি ফজরের আজান হয়ে যেত।
আল্লাহ,
মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি বালাখানা রয়েছে যার বাহিরের দৃশ্য ভিতর থেকে এবং ভিতরের দৃশ্য বাহির থেকে অবলোকন করা যায়।
আচ্ছা,
একজন বেদুইন গ্রাম্য লোক দাঁড়িয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এটা কার জন্য, এই বালাখানা কার জন্য? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা ওই ব্যক্তির জন্য যে নম্র ভাষায় কথোপকথন করে, নম্র ভাষায় কথা বলে,
আচ্ছা,
অপরকে খাবার পরিবেশন করে, খাবার খাওয়ায়, বিরতিহীনভাবে রোজা রাখে, রাতে জাগ্রত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে। দেখেন এখানে কিছু আমলের কথা বলা হয়েছে, এক তো নম্র ভাষায় কথা বলা, আমরা চেষ্টা করি, অথচ আজকাল দেখা যায় যে মানুষ একে অপরের সাথে নম্রভাবে কথা বলে না। অনেকে বলে যে আমরা ভদ্রলোকের সাথে ভদ্র, আর যারা খারাপ আচরণ করবে আমরাও খারাপ আচরণ করব, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। ভদ্রর সাথে তো ভদ্র
আচরণ হবে,
হ্যাঁ, কিন্তু এখানে আপনি আপনার সাথে যে আচরণ খারাপ করছে আপনি তার সাথেও ভালো আচরণ করেন, ইসলাম এটা শিক্ষা দেয়। তো এটা একটা আমল, আর অপরকে খাবার খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ।
সুবহানাল্লাহ,
এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে অপরকে খাবার খাওয়ানো এবং সালাম করা, এটা হচ্ছে ইসলামের মধ্যে উত্তম আমল। তারপরে বিরতিহীনভাবে রোজা রাখা, অর্থাৎ নফল রোজা রাখা, রমজানের রোজা তো রাখতেই হবে, সেটা ফরজ করেছেন আল্লাহ তাআলা, নফল রোজা রাখা। তো ওলামা ইকরামগণ এটাও বলেছেন যে বিরতিহীনভাবে রোজা রাখা, অর্থাৎ কেউ যদি মাসে তিন দিনও রোজা রাখে, আয়ামে বিজে রোজা যাকে বলা হয়, 13, 14, 15 তারিখের রোজা আরবি মাসের, এটা এটারও অনেক ফজিলত রয়েছে, এবং রাতও জাগ্রত হয়ে ইবাদত করা। ইমামে গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে এসেছে, আমরা জানি যে ইমামে গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি কত বড় তাসাউফের ইমাম, ইবাদত রিয়াজত, এবং তার কিতাব পড়ে মানুষ নেককার হয়ে যায়। সুবহানাল্লাহ, ইমামে গজালির বড় বড় কিতাব ইহিয়াউল উলুম, মিনহাজুল আবিদিন, মুকাশিফাতুল কুলুব, এগুলা কিতাব। তো ইমামে গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইন্তিকালের পর ইমামে গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, হুজুর আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন, অর্থাৎ কী হলো? তো ইমামে গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে রাতে উঠে যে দুই রাকাত নফল পড়তাম সে কারণেই আল্লাহ তাআলা মাগফিরাত দান করেছেন।
সুবহানাল্লাহ, সুবহান। আসলে
ইমামে গজালি কি ফরজ আদায় করতেন? না,
অবশ্যই করতেন,
ওয়াজিবও করতেন,
সব কিছু করতেন,
কিন্তু আল্লাহ তাআলার দরবারে কোনটি পছন্দনীয় হয়েছে সেটা হলো
রাতের নামাজ।
রাতের নামাজ তো আমাদের উচিত যে নামাজ আদায় করা রাতে,
মূলত যারা আল্লাহ তাআলা প্রিয় ভাজন হয়েছেন, আল্লাহ পাক যাদের উপর রাজি হয়েছেন, যাদেরকে আমরা আল্লাহর ওলি হিসাবে সাব্যস্ত করি, মানি, যাদের ওসিলা দিয়ে আমরা দোয়া করি, তাদের জীবনী যখন আমরা অধ্যয়ন করব তখন দেখা যাবে যাদের জীবনের মধ্যে নফল ইবাদত ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা কিছু শ্রবণ করলাম যে কিভাবে করে নফল ইবাদত করতেন, সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, যার জন্য মহান রব তাআলা কোরআন কারিমের সূরা মুসাম্মিল নাজিল করলেন। তেমনইভাবে আপনার প্রসিদ্ধ সাহাবি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানুষ ঘুমিয়ে যাওয়ার পর তিনি উঠতেন, উঠে দাঁড়িয়ে যেতেন, তখন তার কাছ থেকে সকাল পর্যন্ত মৌমাছির আওয়াজের ন্যায় ভন ভন শব্দ শোনা যেত। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকে আমাদের ক্ষমা হোক। দেখুন সাহাবাই কেরামের ইবাদত দেখুন, রিয়াজত দেখুন, আল্লাহু আকবার। যখন নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা শুরু করলেন, রোজার উপর রোজা, রোজার উপর রোজা, না সাহারি না ইফতারি, সওমে বিসাল বলা হয় মনে,
জি
সওমে বিসাল। তো সাহাবাই কেরাম নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেন, সকলে যা দেখতেন তাই করতেন। সাহাবাই কেরাম আলী রেদওয়ানগণও এই রোজা রাখা শুরু করলেন। তো কেউ রোজা রাখতে রাখতে কেউ পড়ে যেতেন, কেউ মানে হুশ থাকতো না, অজ্ঞান হয়ে যেতেন, তখন নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? তো এভাবে করে সাহাবাই কেরামগণ নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেন, অনুকরণ করতেন। তো আমরাও যদি অনুসরণ অনুকরণ করি সাহাবাই কেরামগণকে, নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং হাদিসে কারিমার মধ্যে যে নফল ইবাদতের কথা বলা হয়েছে, এই নফল ইবাদতের প্রতি যদি আমরা একটু নজর দিই, তাহলে দেখা যাবে যে আমরা অনেকাংশে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবো, আমরা অনেক সমস্যার সম্মুখীন রয়েছে এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নিয়ত করে ইনশাআল্লাহ আমরা নফল ইবাদত করবো ইনশাআল্লাহ তাআলা। নিয়ত কীভাবে হতে পারে কামরুজ্জামান ভাই, ফজিলাতের দিক চাইতে হবে মনে হয় আমাদের?
জি অবশ্যই, নিয়ত তো এর আলোচনা খুব ব্যাপক। বান্দার আমল যেখানে ডিপেন্ড করে, যেখানে সেন্টার, এটা হচ্ছে বান্দার নিয়তের উপর।
মানে আমি নফল ইবাদতের যে একটা নিয়ত, না যে আমি আজকের আগামী দিন রোজা রাখবো অথবা রাতে ইবাদত করবে, এটা আপনার কীভাবে আসবে আমার মধ্যে আর কি?
আসলে এর জন্য আমি বলবো সবচেয়ে বড় একটি এফেক্ট যেটি হয়ে থাকে, যেটি একটি প্রভাব হয়ে থাকে, এটা হচ্ছে সহচর্য।
আচ্ছা,
আমার সহপাঠী কে আছে, আমার সাথী সঙ্গী কে আছে? আলহামদুলিল্লাহ যারা মাদানী চ্যানেল নিয়মিত দেখে তারা হয়তো অবগত আছে, আজ আশেকানে রসুলের সহবতের কারণে, তাদের সংস্পর্শের কারণে মানুষ কত এবাদত গুজার হয়ে যাচ্ছে। ওই দিন মাদানী মুজাকারার মধ্যে বাপু একটি ভিডিও ক্লিপ চালানো হয়েছে, তো একজন ব্যক্তিকে প্রশ্ন করা হলো রজবের রোজা, রজবের রোজা, তো বলা হলো আপনি রজবের রোজা কখনো রেখেছেন আগে পূর্বে? বলো না। আমি আজ প্রথম এই রজবের রোজা রেখেছি।
এখন
দেখুন যে বান্দা মাজাল্লাহ অনেক সময় ফরজ রোজা তরক করে দিত, ছেড়ে দিত, আজ সে সহবতের কারণে, সংস্পর্শের কারণে রজবের নফল রোজাও সে রেখেছে। এই জন্য সহবত, সংস্পর্শ এর আলোচনা ব্যাপক। বান্দা ছোটো থাকে, ছোটোবেলায় সে যেভাবে বড় হয়, সে বড় হয় সেটাই তার মাঝে থাকে। ফর এক্সাম্পল, যদি কোনো ছোটো বাচ্চা তার পিতামাতার নেককার হয়, তার যারা অধীনস্থ রয়েছে তারা নেককার হয়, তো সে বান্দা ছোটো থেকে তার নেক কাজ করার একটি আগ্রহ হয়ে থাকে। আমরা যেমন আলা হযরত রহমতুল্লাহ সম্বন্ধে আমরা শুনেছি, তিনি ছোটো কাল থেকেই ইলমের বাহার, ইলমের বহর তার মাঝে ছিল। কী জন্য? তার পরিবারের মাঝে আলেম উলামা ছিল, তার দাদা ছিল আলেম, তার বাবা ছিল আলেম, তারা ছিল নেককার, পরহেজগার। এই জন্য আলা হযরত কেবলা ছোটো কাল থেকে তার জ্ঞানের ভাণ্ডার ছিল, ছোটো কাল থেকে তার ইবাদতের মনোমানসিকতা ছিল, ছোটো কাল থেকে তার ইলমের পিপাসা ছিল। এটা মাত্র সংস্পর্শের কারণে আলহামদুলিল্লাহ আজ দাওয়াত ইসলামের মাদানী মহলে যারা রয়েছে, আজ দেখুন না যেমন লাখ লাখ ইসলামী ভাই, ইসলামী বোন এই নফল রোজা রাখছে এই সহবতের কারণে, সংস্পর্শের কারণে। আমি সকলকে অনুরোধ করব যে আমরা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই। আল্লাহ এবং তাবারক হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই সন্তুষ্টি অর্জনের জন্য নফল ইবাদত আমরা করতে থাকি। নফল ইবাদতের আলোচনা চলছে, বান্দা কীভাবে নৈকট্য অর্জন করবে। বুখারী শরীফের 6502 নং হাদিসে পাকের মধ্যে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীকুল সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে কোনো উলিকে, যদি কোনো ব্যক্তি আমার অলিকে কষ্ট দিল, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম,
আল্লাহ,
এবং বান্দা আমার নৈকট্যে সবচেয়ে বেশি ফরজের মাধ্যমে অর্জন করে। প্রথমে বলা হয়েছে ফরজের মাধ্যমে আমার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে, এবং নফলের মাধ্যমে ধারাবাহিকভাবে নৈকট্য অর্জন করে এবং আমি তাকে ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ, এই হাদিসে কারিমার মধ্যে ফরজের আলোচনা এসেছে, নফলের আলোচনা এসেছে। ফরজ তো আমাদেরকে করতেই হবে, আবশ্যক, অপরিহার্য। নফলের আমরা অভ্যস্ত হয়ে গেলে, যদি ধারাবাহিকভাবে আমরা নফল নামাজ আদায় করে নফল ইবাদত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার মাধ্যম হলো তার ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা আহজাবের 41 এবং 42 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা।
আল্লাহ,
কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা শাইয়ান আকথারা যিকরাহু, যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে তার জিকির অধিক হারে করবে, স্মরণ অধিক হারে করবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সকাল সন্ধ্যা আমার গুণকীর্তন করো, আমার পবিত্রতা অর্জন করো, আমার পবিত্রতা বয়ান করো। তো কীভাবে? বুকরাতা ওয়াসিলা, সকাল সন্ধ্যা। এখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে চাই, নৈকট্য হাসিল করতে চাই নফলের মাধ্যমে, সকাল সন্ধ্যা গুণকীর্তন করার দ্বারা, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করার দ্বারা আমি যদি প্রতিনিয়ত নফল নামাজ আদায় করি, এখন আমার ভালো লাগছে না, আমি বসে বসে তাসবিহ পাঠ করব। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কয়েকটি তাসবিহ রয়েছে, এই তাসবিহগুলি যদি কোনো ব্যক্তি পাঠ করে, একবার পাঠ করার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মাঝে তার একটি বৃক্ষ রোপণ করে দিবেন।
সুবহানাল্লাহ।
আর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, এই বৃক্ষ এত বিশাল আকারের হবে, এত বড় গাছ হবে, যে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, একটি কাক যদি তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, তার ইন্তেকাল পর্যন্ত সে আকাশ দিয়ে উড়তে থাকে, তার জীবন শেষ হয়ে যাবে কিন্তু সে গাছের ছায়া সে অতিক্রম করতে পারবে না।
আল্লাহ,
বিভিন্ন উলামায়ে কেরাম বলেন যে কাক এমন একটি প্রাণী যা 400-500 বছর হায়াত পেয়ে থাকে। এখন আমি চিন্তা করি, 400-500 বছর যদি কাক হায়াত পেয়ে থাকে তো কত দীর্ঘ সময় সে উড়াতে পারবে আর কত দীর্ঘ পথ সে অতিক্রম করতে পারবে, আর এই গাছের আয়তন কত বিশাল হতে পারে,
বিশাল হতে পারে।
এমনি ভাবে প্রত্যেকটি আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়। আর হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর দুরুদে পাকের ব্যাপারে তো বিশাল ফজিলত, যা আমরা প্রতিনিয়ত মাদানী চ্যানেলের মাধ্যমে বয়ান করা হয়ে দুরুদে পাকের ফজিলত আমার ভালো লাগছে না, বাস আমি বসে থাকি। আরেকটা নেকির উপায় হচ্ছে যে আমি এখন নফল ইবাদত করব। নফল ইবাদতের অনেক দিক রয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে যদি কোনো বান্দা তার ইবাদত করতে এখন ইচ্ছা হচ্ছে না, অলসতা বোধ হচ্ছে, এখন সে যদি তার আখিরাতের চিন্তা করে, এখন যদি সে আখিরাতের চিন্তা করে তো জামিউ সগীর কিতাবের মধ্যে রয়েছে আখিরাতের কিছুক্ষণ জিকির করা, চিন্তা ভাবনা করা 60 বৎসর নফল ইবাদত চেয়ে উত্তম। এত বিশাল রয়েছে। আর নফল ইবাদতের ব্যাপারে অনেক ঘটনা বর্ণিত রয়েছে, যেমনভাবে হযরত সাইয়েদুনা হাসান রানজানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন ইবাদতের ভিত্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত রয়েছে। ইবাদতের ভিত্তি, ইবাদতের মাধ্যম তিনটি জিনিসের মাধ্যমে রয়েছে। নাম্বার 1 হলো চোখ, নাম্বার 2 হলো মুখ, আর নাম্বার 3 হলো অন্তর। চোখ দ্বারা শিক্ষার জন্য অনুধাবন করা হয়, চোখ দিয়ে মানুষ ইবরত হাসিল করে, শিক্ষা গ্রহণ করে, আর অন্তর দ্বারা চিন্তা ভাবনা করে, আর মুখ দ্বারা সততা এবং জিকির ও তাসবিহ পাঠ করে থাকে। কিভাবে? চোখ হচ্ছে পরীক্ষার একটি মাধ্যম। এখন দেখুন আজ আমাদের সমাজে বা আমাদের পূর্বে অনেক ঘটনা সংঘটিত হয়েছে, বা আজ আমার চোখের সামনেও আমি দেখছি আমার পাশে ভাই ইন্তেকাল করেছে, আমি এই চোখ দ্বারা অবলোকন করেছি, এই চোখ দ্বারাকে আমি শিক্ষা নিতে পারি না। আমি দেখছি আমার ভাই গুনাহ করছে, আমি কি এখান থেকে শিক্ষা অর্জন করতে পারছি না? আমি দেখছি আশিকানা রসুলগণ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে নফল ইবাদত করছে, আমি কি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না?
মূলত মানসিকতার পরিবর্তন আমাদের হওয়া উচিত, মানসিকতা দরকার। যেমন বুজুর্গানি ক্রামের ঘটনা যদি আমরা শ্রবণ করি, তখন দেখা যায় তারা কত কত নফল ইবাদত করতেন, জিয়াজত করতেন, নিজের নফসকে তারা কিভাবে দমন করতেন। আল্লাপাক আমাদেরকে নসিব করুন। সেদুনা আব্দুল আজিজ বিন রওয়াদ রহমতুল্লাহ তাআলা আলাই প্রতি রাতে শয়ন করার জন্য নিজের বিছানায় আসতেন এবং বিছানায় হাত বুলিয়ে বলতেন, তুমি নরম মুলায়েম, কিন্তু আল্লাহ তাআলা শপথ জান্নাতে তোমার চাইতে উত্তম নরম বিছানা মিলবে। সারা রাত নামাজ আদায় করতেন। সেদুনা সিলা বিন আসাম রহমতুল্লাহ আলাইহি সারা রাত নামাজ আদায় করতেন। যখন সাহরির সময় হতো তখন আল্লাহ তাআলার দরবারে আরজ করতেন, হে আল্লাহ, আমার মতো মানুষ তো জান্নাত চাইতে পারে না, কিন্তু তুমি তোমার রহমতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদুনা রবি বিন হুসাইন রহমতুল্লাহ আলাই এর কন্যা, তার নিকট আরজ করেন, আব্বাজান, মানুষ ঘুমিয়ে যায় কিন্তু আপনি ঘুমান না কেন? তো তিনি রহমতুল্লাহ আলাই কন্যা তিনি বললেন যে কন্যা আমার, তোমার পিতা আকস্মিক শাস্তিকে ভয় করে যা রাতে হঠাৎ চলে আসে। তো এই যে বুজুর্গানি কিরামের ঘটনা, আপনি দেখবেন যে প্রত্যেক বুজুর্গানি কিরাম যারা, যাদেরকে আমরা অলিয়াল্লাহ বলি, তাদের জীবনী অধ্যয়ন করলেই দেখা যায় যে তারা আমাদেরকে নফলের প্রতি উৎসাহ প্রদান করেছেন। আজকে শয়তান আমাদেরকে অসফাসা দেয়, নফলের কী প্রয়োজন ভাই, শবে মিরাজের নামাজের কী প্রয়োজন, শবে বরাতের নামাজের কী প্রয়োজন, শবে বরাতে নামাজ নাই, শবে মিরাজে নামাজ নাই, তো অমুক রাতে নামাজ নাই, তমুক রাতে নামাজ নাই, কোনো ইবাদত নাই। এ শুধু নাই শব্দ, দেখুন বুজুর্গানি কিরাম কিন্তু কোনো নাই শব্দ বলেনি, তোমার মন চায় তুমি করো না ইবাদত, যিনি ইবাদত করে তাকে আমি কেন বাধা দিব, তাহলে তাকে আল্লাহ তাআলার কাছ থেকে আমি দূরে সরাচ্ছি, এটা কি কারো পক্ষে সম্ভব? একজন মানুষ চায় সে নফল ইবাদত করবে, একটা দিন ফিক্সড করেই করবে। ফর এক্সাম্পল, আমি প্রত্যেক বৃহস্পতিবার আমি নফল ইবাদত করব, তো ফিক্সড করলাম, ফিক্সড করলে প্রবলেম কী, সমস্যা কোথায়? ইন্তেজাম করে আয়োজন করে আমি করলাম, সমস্যা কোথায়? আসলে দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন আমাদের হওয়া দরকার। ইবাদতের ক্ষেত্রে আমরা অনেক পিছনে পড়ে গেছি, এজন্যই আমাদের সমাজের মধ্যে আজকের দেখা যায় যে মানুষ তো আমরা রয়েছি কিন্তু মনুষ্যত্ব আমাদের মাঝে নেই। মনুষ্যত্ব তখনই আসবে যখন আল্লাহ পাকের হুকুম আহকাম আমাদের মধ্যে চলে আসবে। যখন আল্লাহ পাকের হুকুম আহকামগুলো আমরা মেনে নিব, তখন আমাদের অন্যান্য মানুষের হকগুলোও আমাদের মাঝে অটোমেটিক্যালি চলে আসবে। আবার অনেক সময় দেখা যায় আমরা নামাজ আদায় করি ঠিকই কিন্তু নামাজ আমাদের হচ্ছে না, রোজা রাখছি ঠিকই কিন্তু রোজার নুরানিয়াতগুলো নষ্ট করে দিচ্ছি, শুধু উপোস থাকাই হচ্ছে। উপোস থাকার নাম কিন্তু রোজা না, রোজার মধ্যে অনেক তফাত রয়েছে। যারা নফল রোজা রাখছি আমরা, সবে মিরাজে রজব মাসে আমরা রোজা রেখেছি অনেকে, আবার শাওয়ান মাসেও রোজা রেখেছি, আরও হয়তো রাখবো, পাশাপাশি রমজান মাসে তো রোজা ছাড়াই যাবেন, এটা ফরজ রোজা। তো আমাদের এই রমজান মাস আসছে, রমজান মাস আসার প্রাককালে আমরা এই নফল ইবাদত নিয়ে আলোচনা করার উদ্দেশ্য এটাই যে যেহেতু নফলের সওয়াব আল্লাহ পাক ফরজের সমতুল্য করে দিবেন, তো সেহেতু নফলের গুরুত্বটা যাতে আমরা বুঝি, অনুধাবন করি এবং নফল ইবাদতের মধ্যে নিজেকে লাগিয়ে দেই, তো সেক্ষেত্রে দেখুন আমরা কিন্তু সাহারি করতে উঠব, আন্ডার স্টোর সবাই আমরা সাহারি খাব, ঈশার নামাজ পড়ে তারাবিহ আদায় করে আমরা কি করব, নফল নামাজ সাহারি খেতে উঠব। তো যদি একটু আগে উঠি আর অজু করে নেই, অজু করে আমরা যদি দুরাকাত, কমপক্ষে দুরাকাত নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ হিসেবে যদি দুরাকাত নামাজ আদায় করে নিই আর কন্টিনিউ যদি করতে পারি, তাহলে দেখা যায় এই 30 দিন কমপক্ষে আমাদের তাহাজ্জুদ মিস হবে না, রমজানের 1 মাস আমাদের তাহাজ্জুদ মিস হবে না। তারাবিহ আমরা আদায় করি, এখন তারাবিহ নিয়েও অনেকের অনেক ই রয়েছে। এখানেও দেখুন কেউ যদি 20 রাকাত নামাজ আদায় করেন তাহলে আপনার আমার সমস্যা কোথায়? সে তো আল্লাহর ইবাদত করছেন না। আপনি বলবেন আপনি 8 রাকাত ছাড়া আর কোনো তারাবি নেই, আচ্ছা 12 রাকাত যিনি পড়বেন, 12 রাকাত নামাজ যিনি পড়বেন, এই 12 রাকাতে কতগুলো সিজদা, 2টা সিজদা করে হিসেব করেন, সে 24টা সিজদা থেকে আপনি মেহরুম করছেন তাকে, চিন্তা তো করে দেখুন যে আপনি কি করছেন। তো এই ধরনের কার্যকলাপ থেকে আমাদের হেফাজত থাকা উচিত। রমজান আসছে আমাদের মাঝে, যত বেশি ইবাদত করা যায়, যত বেশি ইবাদত করা যায়, যত বেশি নামাজ আদায় করা যায়, যত বেশি নিজেকে ইবাদতের মধ্যে নিয়োজিত রাখা যায়, আপনি পারলে দৈনিক আপনি সালাত ও তাসবিহ নামাজ আদায় করেন, আপনি ওযু করেছেন তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করেন, তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করেন, ইশরাক ও চাশতের নামাজ আদায় করেন, আওয়াবিনের নামাজ আদায় করেন, এইগুলো নফল ইবাদত। এই নফল ইবাদতগুলোর মধ্যে আমাদের নিজেকে লাগিয়ে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।